ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশে কারাগারে কয়েদিদের নিয়ে একটি রিপোর্ট এবং পাঠিয়েছেন জহুরুল আলম।
বাংলাদেশের কারাগারগুলিতে দীর্ঘদিন যাবৎ যে শত শত কয়েদি বিনা বিচারে আটক আছেন তা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।
তাছাড়া রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট।
সিপিএম এর রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিত্রর স্ত্রীর উষা মিত্রর বিরুদ্ধে নগর দায়রা আদালতে চার্জশিট পেশ করল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। বার্লিনের ক্রিসমাস মার্কেট, যেখানে একজন উগ্রবাদী জিহাদি ট্রাকের তলায় পিষে 12 জনকে হত্যা করেছে, সেই বাজারটি কড়া প্রহরার মধ্যে আজ খুলেছে। সেখানকার সংগঠকরা উৎসবের সঙ্গীত বা উজ্জ্বল আলোকসজ্জা ছাড়াই এই বিপণিটি খোলার সিদ্ধান্ত নেন। উজ্জ্বল আলোর বদলে সেখানে মোমবাতি জ্বালানো হয়েছে এবং নিহতদের শ্রদ্ধা জানাতে সেখানে পুষ্পস্তবক রাখা হয়েছে। কর্তৃপক্ষ গোটা ইউরোপ জুড়ে 24 বছর বয়সী তিউনিশিয়ার এক তরুণকে হন্যে হয়ে খুঁজছে। জার্মান কর্মকর্তারা বলছেন তাকে কয়েক মাস আগেই জার্মানি থেকে বের করে দেয়া উচিত ছিল। ওই আক্রমণের শীর্ষ সন্দেহভাজন ব্যক্তি আনিস আমরির আশ্রয় পাবার আবেদন আগেই নাকচ করে দেয়া হয়েছিল এবং সে সম্ভাব্য আক্রমণের জন্য অস্ত্র কিনতে পারে এই সন্দেহে তাকে পুলিশ নজরদারিতে রাখা হয়েছিল, কিন্তু সেপ্টেম্বর মাসে ওই তদন্ত বাদ দেয়া হয়। যদিও 6 মাস আগেই তার আশ্রয় প্রার্থনার আবেদন নাকচ করে দেয়া হয়, কিন্তু তার কাগজপত্রে গণ্ডগোল থাকা সত্ত্বেও তাকে তিউনিশিয়া পাঠানো হয়নি। এই তথ্য প্রকাশ হওয়ায় জার্মানিতে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে যে হাজার হাজার আশ্রয়প্রার্থী যারা ওই দেশে প্রবেশ করেছে তাদের কিভাবে বাছাই করা হবে। মস্কোতে পররাষ্ট্রমন্ত্রক আজ এক অনুষ্ঠানে তুরস্কে নিহত রাষ্ট্রদূতের জন্য শোক প্রকাশ করেছে। দায়িত্বে নিয়োজিত ছিল না এমন একজন পুলিশ আঙ্কারায় রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লফকে গুলি করে হত্যা করে। কার্লফের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সামরিক বাহিনী তাকে গার্ড অফ অনার প্রদান করে। সেখানে তার স্বজনরা ছাড়াও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রধানমন্ত্রী দমিত্রি মেদভেদভ এবং পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। তুর্কি প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান বলছেন যে এই হত্যাকাণ্ড নিঃসন্দেহেই মুসলিম ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন চক্রের এক সদস্যের কাজ। বুধবার এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন এটা কোনো গোপন কথা নয় যে সে ফেতুল্লাহ গুলেনের সংগঠন ফেটোর সদস্য ছিল। এই সপ্তাহের গোড়ার দিকেই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোনে বলেন যে তুরস্ক মনে করে যুক্তরাষ্ট্রে বসবাসকারী গুলেনের সঙ্গে এই ঘাতক সম্পৃক্ত। আফগান কর্তৃপক্ষ বলছে যে রাজধানী কাবুলে একজন বিধায়কের বাড়ি লক্ষ্য করে রাতের বেলা তালিবানের আক্রমণে অন্তত 8 জন নিহত এবং অনেকেই আহত হয়েছে। পুলিশ সংবাদদাতাদের জানায় 13 ঘণ্টাব্যাপী অবরোধ আজ সকালে শেষ হয় যখন আফগান বিশেষ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারীদের সকলেই নিহত হয়। দক্ষিণে হেলমান্দ প্রদেশের সাংসদ মালিম মেরওয়ালি পালানোর জন্য ছাদ থেকে ঝাঁপ দিলে তিনি আহত হন। ওই অবরোধের সময় বাসিন্দারা দুটি বিস্ফোরণেরও প্রচণ্ড শব্দ শুনতে পান। স্থানীয় সংবাদ মাধ্যম জানায় অন্তত একজন আক্রমণকারী তার শরীরের সঙ্গে লাগানো বোমা বিস্ফোরণ ঘটায়। তালিবানের একজন মুখপাত্র এর দায় স্বীকার করে বলেন দুজন সশস্ত্র আত্মঘাতী বোমাবাজ বুধবার সন্ধ্যায় জোর করে ওই ভবনে প্রবেশ করে। চীনের কাছ থেকে কেনা বাংলাদেশের প্রথম দুটি সাবমেরিন আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সমুদ্রবন্দরে এসে পৌঁছেছে। এ সম্পর্কে টেলিফোন বার্তায় জানাচ্ছেন আমির খসরু।
চীনে নির্মিত বাংলাদেশের প্রথম দুটি সাবমেরিন বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সমুদ্র বন্দরে এসে পৌঁছেছে। নতুন দুটি সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনীর নৌবহরে যুক্ত হবে। এই নতুন দুটো সাবমেরিনের জন্য 2014 সালে চীনের সাথে বাংলাদেশের চুক্তি স্বাক্ষরিত হয়। শিগগিরই সাবমেরিন দুটোর কমিশনিং হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। আন্তঃবাহিনী গণসংযোগ বিভাগ জানিয়েছে সাবমেরিন দুটো টর্পেডো এবং মাইন দ্বারা সুসজ্জিত। নৌবাহিনীর বহরে সাবমেরিনের এই সংযুক্তি বঙ্গোপসাগরীয় এলাকায় নজরদারি এবং পর্যবেক্ষণ সক্ষমতা বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবং ঢাকা থেকে আমির খসরু আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে বাংলাদেশ বিমানের 7 জন বিমান কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত 27 নভেম্বর হাঙ্গেরিতে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের ওই ফ্লাইটটি তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ফ্লাইটে ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ত্রুটির ঘটনায় 7 জন বিমান কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে গ্রেপ্তার করা ওই কর্মকর্তাদের বৃহস্পতিবার আদালতে নেওয়া হয় এবং তাদের প্রত্যেককে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গত 27 নভেম্বর হাঙ্গেরিতে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে ওই ফ্লাইটটি তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। পরে এ ব্যাপারে একটি মামলা হয়। মামলাটি কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে পরে হস্তান্তর করা হয়। বর্তমানে কাউন্টার টেরোরিজম ইউনিট ঘটনার তদন্ত কাজ পরিচালনা করছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বৃহস্পতিবার বলেন,
তাদের উদ্দেশ্য কি ছিল এবং তাদের এই ঘটনার সাথে তারা ছাড়াও অন্য কারো কোনো যোগসাজশ আছে কিনা এই বিষয়টি আমরা বের করার চেষ্টা করব।
এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে গঠিত তদন্ত কমিটি গত সপ্তাহে প্রতিবেদন প্রকাশ শেষে সংশ্লিষ্ট মন্ত্রী ওই ত্রুটিকে মনুষ্য সৃষ্ট বলে উল্লেখ করেছিলেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ঢাকার অদূরে আশুলিয়া শিল্পাঞ্চলে মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শিল্প শ্রমিকদের গত কয়েকদিনের বিক্ষোভ এবং অসন্তোষের ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত 9 জন শ্রমিক নেতা সহ অন্তত 19 জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি 15,000 টাকা করার দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানার শ্রমিকরা গত 11 দিন যাবত আন্দোলন করে আসছে। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজেএমইএ শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি প্রত্যাখ্যান করেছে। আশুলিয়া শিল্পাঞ্চলে গত 2 দিনে শতাধিক কারখানার বন্ধ ঘোষণা করা হয়েছে, যেগুলোর শ্রমিক সংখ্যা 3 লক্ষাধিক। এছাড়া একটি কারখানার মালিক পক্ষ 121 জন শ্রমিককে ছাঁটাই করেছে এবং 2টি কারখানার কর্তৃপক্ষ 500 জন শ্রমিকের বিরুদ্ধে উস্কানি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা করেছে। সংবাদদাতারা জানিয়েছেন, আশুলিয়া শিল্পাঞ্চলের নিরাপত্তার জন্য আধাসামরিক বাহিনী বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর 100 সদস্য মোতায়েন করেছে সরকার। আন্দোলনরত শ্রমিকরা বলছেন, বর্তমান ন্যূনতম মজুরি 5,300 টাকায় জীবন ধারণ অসম্ভব হয়ে পড়ছে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গের পুলিশের দুর্নীতি দমন শাখা সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের স্ত্রী উষা মিশ্রের বিরুদ্ধে স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে দুর্নীতির কারবার চালানোর অভিযোগে নগর দায়রা আদালতে চার্জশিট পেশ করেছে। এ সম্পর্কে জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
সিপিএম এর রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্রর স্ত্রী উষা মিশ্রর বিরুদ্ধে নগর দায়রা আদালতে চার্জশিট পেশ করল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। অভিযোগ, উষা মিশ্র স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে চলেছে দুর্নীতির কারবার। এইডসের বিরুদ্ধে প্রচার চালানোর জন্য পাওয়া সরকারি অর্থ নয়ছয় করা হয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ। এরই পরিপ্রেক্ষিতে গত 22 মাস আগে শ্রীমতী মিশ্র সহ আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু হয়। এরপরই নগর দায়রা আদালতে 18 পাতার চার্জশিট পেশ করেছিল রাজ্যের পুলিশের দুর্নীতি দমন শাখা। উষা মিশ্র ছাড়াও আরো কয়েকজনের বিরুদ্ধে চার্জশিটের নাম রয়েছে বলে জানা গেছে। এদিকে রাজ্য পুলিশের এই ভূমিকার ফলে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে বলেও রাজ্যের রাজনৈতিক মহলে বলে খবর। পরমাশিস খসড়ায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
মিয়ানমারের অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে গত 3 দশকেরও বেশি সময় আগে থেকে পালিয়ে আসা হাজার হাজার রোহিঙ্গা কুতাপালাং শরণার্থী শিবিরে নানান অসুবিধার মধ্যে বসবাস করছে। ত্রাণ শিবির পর্যন্ত যাবার পথে নিরাপত্তা তল্লাশি চৌকিগুলো ওই ভ্রমণকে কঠিন করে তুলেছে এবং নতুন মানুষের ঢল নামায় খাদ্য সরবরাহে টান পড়েছে। তবে ত্রাণ সংস্থা ও অধিকার গোষ্ঠীগুলো বলছে যে সর্বসম্প্রতি আসা এই প্রায় 25,000 রোহিঙ্গা আরও বেশি অসুবিধায় রয়েছে। নবাগত অনেকেই বলছে যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী অসামরিক লোকজনের উপর আক্রমণ চালাচ্ছে এবং স্যাটেলাইট থেকে তোলা সংবাদে এই দাবি নিশ্চিত করা যাচ্ছে যে গ্রামের পর গ্রাম পুড়িয়ে মাটিতে মিশিয়ে ফেলা হচ্ছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটি বা ICRC বলছে তারা অনুমান করছে আলেপ্পো থেকে বেরিয়ে আসার জন্য যে হাজার হাজার লোক এখনও অপেক্ষমান এবং ইদলিব প্রদেশে যে 2টি গ্রাম ফুয়া ও কেফরায়া বিদ্রোহীরা অবরোধ করে রেখেছে সেখানকার লোকজনদেরও আজ দিনে এবং রাতেও তারা নিরাপদ স্থানে সরিয়ে নেবে। তবে হুঁশিয়ার করে দেয় যে খারাপ আবহাওয়ার দরুন এই কাজ ব্যাহত হতে পারে। ICRC নিরাপদ স্থানে সরিয়ে নেবার এই কাজে সহায়তা করছে এবং আজ বলেছে যে এ পর্যন্ত প্রায় 34,000 মানুষ আলেপ্পোর পূর্বাঞ্চল ত্যাগ করেছে। এ সংখ্যার মধ্যে 4,000 বিদ্রোহী যোদ্ধাও রয়েছে যারা কিনা রাতেই সেই স্থান ত্যাগ করে। গত 4 বছর ধরে বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরানোর জন্য ওই শহরটি দখল করে রেখেছিল। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। বার্লিনে জনবহুল ক্রিসমাস বাজারে চলন্ত ট্রাক চালিয়ে 12 জনকে হত্যা ও 50 জন আহত করার ঘটনায় সন্দেহভাজন যে তিউনিশিয়ানকে গ্রেফতার করা হয়েছে তার নাম আনিস আমরি। ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করে বলেছে গত জুলাইতে ফ্রান্সের নিসে যে হামলা করা হয়েছিল তারই স্মারক হামলা এটি। জ্লোটিকা হোকের রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
বার্লিনের ট্রাক হামলার পর বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মারলেগায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন বার্লিনের ট্রাক হামলা এবং তুরস্কে রাশিয়ার রাষ্ট্রদূতের উপর হামলার ঘটনা প্রমাণ করে যে এতে তিনি শতভাগ সঠিক ছিলেন। যেমনটি তিনি বললেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছিলেন এটি মানবতার উপর একটি হামলা এবং এ ধরনের হামলা বন্ধ করতেই হবে। নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্রে মুসলমান অভিবাসন বন্ধ করা দরকার যতদিন পর্যন্ত না শক্ত পরীক্ষার পদ্ধতি চালু করা হয় এদেশে। বুধবার বার্লিনে ডানপন্থী প্রতিবাদকারীরা বিক্ষোভ করেছেন এবং সরকারের অভিবাসন নীতিকে ওই ট্রাক হামলার ঘটনার জন্য দায়ী করেছেন। তবে ঘটনাস্থলে শরণার্থীদের সঙ্গে যোগ দিয়েছিলেন হাজার হাজার জার্মান নাগরিক। তারা সন্ত্রাসী ঘটনার প্রতিবাদ করিয়ে জানিয়েছেন। তারা সমবেত কণ্ঠে উই আর দ্য ওয়ার্ল্ড গান গেয়েছেন, বলেছেন বার্লিন ঐক্যবদ্ধ থাকবে, কেউ একে বিভক্ত করতে পারবে না কোনো ধরনের চালাকি করে। ট্রাক হামলার মূল হোতা হিসেবে সন্দেহ করা হচ্ছে আনিস আমরি নামের এক তিউনিশিয়ানকে। গত জুলাইতে তার আশ্রয় প্রার্থনার আবেদন বাতিল করা হয়েছিল। ফেডারেল আদালত তাকে ধরতে সহায়তার জন্য $104,000 পুরস্কার ঘোষণা করেছে। জার্মানির সংসদ সদস্য বুর্থার্ড শিলকা এ প্রসঙ্গে বলেছেন, তিনি বলছিলেন ফেডারেল আদালত ঘোষণা করেছে যে ওই তিউনিশিয়ানের দায় ছিল এই ঘটনার, আর ওই ট্রাকে তার ওয়ালেটও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সে ওই ট্রাকের পুলিশ ড্রাইভারকে হত্যা করবার পর ট্রাকটি নিয়ে ওই মার্কেটে হামলা করে। তার বিরুদ্ধে ইউরোপ জুড়ে তল্লাশি ওয়ারেন্টও জারি করা হয়েছে। জার্মানির অপর এক সাংসদ স্টেফেন মায়ার বললেন, ওই ব্যক্তিকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং নিরাপত্তা কর্মীরা সকলেই তা জানেন। সে একজন ইসলামপন্থী সালাফিস্ট। সাম্প্রতিক সময়ে ইসলামপন্থী জঙ্গিরা ছুটির সময়কার ভিড়কেই হামলার টার্গেট হিসেবে ব্যবহার করতে শুরু করেছেন।
বাংলাদেশের কারাগারগুলোতে দীর্ঘদিন যাবৎ যে শত শত কয়েদি বিনা বিচারে আটক আছেন তা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে এ সম্পর্কে মন্তব্য করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
সম্প্রতি প্রকাশিত এক তথ্যে জানা যায় বাংলাদেশের জেলগুলোতে 5 থেকে 16 বছর যাবৎ বিনা বিচারে আটক কয়েদিদের সংখ্যা অন্তত 462 জন। তবে 5 বছরের নিচে কত কয়েদি বিনা বিচারে আটক আছেন তার কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। বাংলাদেশ লিগাল এইডের উদ্যোগে সম্প্রতি দীর্ঘদিন বিনা বিচারে আটক কয়েকজন কয়েদি জামিনে মুক্তি পেয়েছেন। এছাড়া কয়েকদিন আগে প্রায় 1 যুগ বিনা বিচারে আটক 7 জন কয়েদিকে কেন জামিন দেয়া হবে না তা সরকারের কাছে জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। উচ্চ আদালত এবং বাংলাদেশ লিগাল এইডের এ সকল উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলেছেন এর একটি স্থায়ী সমাধান প্রয়োজন, যাতে বিনা বিচারে কাউকে বছরের পর বছর কারা অভ্যন্তরে নিগৃহীত জীবন যাপন করতে না হয়। কারাগারে দীর্ঘদিন বিনা বিচারে আটক কয়েদিদের অধিকার রক্ষায় রাষ্ট্র, সমাজ ও সুশীল সমাজের করণীয় সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ ভয়েস অফ আমেরিকাকে বললেন,
শত শত মানুষ কারাগারে আছে, এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা জানি যে বাংলাদেশের শাসনতন্ত্রে বিনা বিচারে আটককে বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন বলে চিহ্নিত করা আছে। বলা হয়েছে যে ব্যক্তি গ্রেপ্তার হলেন তাকে 24 hours এর মধ্যে কোর্টে সোপর্দ করতে হবে। এই সোপর্দ করার পর আইনি প্রক্রিয়া মাধ্যমে তার বিচার হবে, এটাই সঙ্গত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অবিচার অন্যায় তো হচ্ছে, এটি একটি বড় ধরনের অন্যায় যে সাধারণ মানুষ যারা এই 12 থেকে 16 বছর কারাগারে আছে নিঃসন্দেহে তারা সাধারণ মানুষ, অর্থাৎ তাদের অর্থ নেই, বিত্ত নেই, তাদের ক্ষমতা নেই যে তারা আইনজীবী প্রয়োগ করে, আইনজীবী নিয়োগ করে তারা মুক্ত হবে। এটি এটি রাষ্ট্রের কর্তব্য। আমার প্রস্তাবনা হচ্ছে যে রাষ্ট্রের তরফ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে একটি থরো চেক আপ করা হোক যে 12 থেকে 16 বছর বা এই দীর্ঘ সময় কারা বিনা বিচারে এভাবে আবদ্ধ আছে। সরকারের তরফ থেকে উচিত হবে এই ধরনের সমীক্ষা, এই ধরনের ব্যক্তিগুলোর সমীক্ষা নিয়ে অতি সত্য তাদেরকে ছেড়ে দেওয়া, এক নম্বর। দ্বিতীয়ত, যে যারা মানবাধিকার নিয়ে কাজ করেন, যা হিউম্যান রাইটস এ বিভিন্ন ভালো ভালো কাজ করছেন বাংলাদেশে অনেকে, এবং আমাদের একটি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন রয়েছে, এদের দায়িত্ব হচ্ছে সরকারের পরে তাদের দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলো নিয়ে সাধারণে প্রকাশ করা, এই বিষয়গুলো মিডিয়ায় প্রকাশ করা, সচেতনতা এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করা। তৃতীয়ত, সাধারণভাবে যারা আমরা সংবাদপত্রে লেখালেখি করি বা আমরা যারা সিভিল সোসাইটির সদস্য, তারা আমরা সচ্চর হতে পারি এই সব বিষয়ে।
তিনি বলেন, কারাগারে বিনা বিচারে আটক এমন অনেক বন্দী রয়েছেন যাদের কারাবাসের মেয়াদ তাদের অপরাধের জন্য আইনে নির্ধারিত সাজার চেয়েও বেশি, যা অমানবিক ও বেআইনি। বিশেষজ্ঞরা বলেছেন, জেলে দীর্ঘদিন বিনা বিচারে আটক থাকার কারণে অনেক দরিদ্র কয়েদীদের পরিবার নিঃস্ব হচ্ছে এবং মানবেতর জীবনযাপন করছেন। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। কম বেশি আমরা সবাই রোবটের সঙ্গে পরিচিত, তবে যে চিত্রটি চোখের সামনে ভেসে ওঠে তা হচ্ছে বিশাল আকারের ইস্পাত তৈরি অত্যন্ত শক্তিশালী দেহের দ্রুতগামী এক রোবট। কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলেন, মানুষের কাজ করার জন্য বা মানুষের কাছে থাকার জন্য প্রয়োজন নরম এবং নিরাপদ রোবটের। এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার জর্জ পুটিচের বিস্তারিত রিপোর্টটি শুনুন তাহিরা কিবরিয়ার কাছে।
আজকাল অনেক রোবটই তৈরি করা হচ্ছে মানুষের আদলে। রোবটের কিছু অংশ একেবারেই মানুষের মতো দেখতে, আবার কিছু রোবট জীবজন্তু, পোকামাকড়, সাপ, এমনকি পাখির মতো করে তৈরি করা হচ্ছে। তবে এদের সবগুলোই মেশিন চালিত, রোবট দিয়ে অত্যন্ত কঠিন কাজ করানো হয়। তবে মানুষকে আরাম দেওয়ার জন্যও কিছু রোবট তৈরি করা হয়েছে। জাপানে বর্ষিয়ানদের আবাসিক কেন্দ্রগুলোতে শিলমাছের আকৃতির ছোট ও নরম রোবট রাখা হয়। বয়স্করা ওই রোবটগুলোর সঙ্গে সময় কাটাতে পারেন, তাদের কোলে নিয়ে শিশুর মতো করে আদরও করতে পারেন। এরা যেন অনেকটা সঙ্গীর মতো। এই রোবটের নাম দেওয়া হয়েছে পারো। কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মনে করেন এই ধরনের আরও রোবটের প্রয়োজন রয়েছে। ইয়ং লি পাক বললেন,
10 years ago Yes, so people were doing robotics and people were building robots, but people were more interested in building robots.
10 বছর আগে মানুষ যে ধরনের রোবট তৈরি করত তা দিয়ে ভারী ও শক্ত জিনিস সরানো অথবা শক্তিশালী মেশিন চালানোর কাজে ব্যবহার করা হতো। ইয়ং লি পাক এবং তার সহকর্মীরা জানালেন, যখন থেকে রোবট ও মানুষের মধ্যে পারস্পরিক একটা যোগাযোগ ও আদান প্রদান শুরু হয়েছে, তখন থেকে ঠিক মেশিনের মতো নয়, বরং মানুষের জন্য নিরাপদ হবে নরম উপাদান দিয়ে এদের তৈরি করা হচ্ছে। রোবট বিষয়ক প্রফেসর চেরিশ অ্যাটকিসন বললেন, রোবটের শক্ত আবরণের বাইরে ফোলানো ফাপানো যায় এমন পদার্থ ব্যবহার করে যে কোনো আকৃতির রোবট তৈরি করা যেতে পারে। তিনি বললেন, গবেষকেরা রোবট বেমেক্সকে নিয়ে বেশ মুগ্ধ। তিনি বললেন, বিগ হিরো সিক্স দেখার পরে আমি অনেককেই বলতে শুনেছি ছেলেমেয়েদের ওপরে এই ছবির একটা ইতিবাচক প্রভাব পড়েছে। এর দুটো দিক আছে, একটি হচ্ছে ছেলেমেয়েরা নিজেদেরকে রোবটের মতো দেখতে চায় এবং দ্বিতীয়টি হচ্ছে তারা বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার হতে চায়। কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কার্মেল মাজিদি বললেন, রোবটের বাইরের আবরণ তৈরি করার জন্য গবেষকেরা নতুন কিছু উপাদান আবিষ্কারের চেষ্টা করছেন যা হবে বৈদ্যুতিক বান্ধব। তিনি বললেন, কার্মেল মাজিদি বললেন, আমাদের সবচাইতে বড় লক্ষ্য হচ্ছে কাপড় জাতীয় এমন একটি উপাদান তৈরি করা যা একই সঙ্গে অতি ক্ষুদ্র বৈদ্যুতিন যন্ত্র ধারণ করতে পারবে। বিগ হিরো সিক্স বেমেক্স হচ্ছে স্বাস্থ্য বিষয়ক পরিদর্শক যার দেহে রয়েছে কম্পিউটার সার্ভার। গবেষকেরা বলেন, উচ্চ প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে, নরম রোবট বাজারজাত করতে হলে তাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে স্পর্শে আরাম পাওয়া যায় এবং কাছেও রাখা যায়।
এবারে রয়েছে যুব সংবাদ। গাজা সিটিতে নিদারুণ সংকট আর ব্যস্ততার মাঝেও গাজার তরুণ উদ্যোক্তারা হদোত্তম হয়নি, বরঞ্চ প্রযুক্তি, মনোবল আর নিষ্ঠার সমন্বয় ঘটিয়ে নতুন এক ভবিষ্যৎ গড়েছেন। ফিলিপ অ্যালেক্সিওর রিপোর্ট শোনাচ্ছেন ইজাজ বেন হিউসন।
গাজা সিটিতে ব্যস্ততা অনেক, তারই মধ্যে রয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞার অপার দুর্ভোগ, তাই চাকুরি পাওয়াটা এখানে এক দুঃসাধ্য ব্যাপার। এসবের মধ্যেই গুগল এবং মার্সি কর্পস 2011 সালে একটি ভবনে গাজা স্কাই গিগস প্রতিষ্ঠা করে। মোহাম্মদ তফিস এখানে আরবি ভাষায় রসাত্মক একটি ওয়েবসাইট পরিচালনা করেন, এরই মধ্যে তার 10 লক্ষেরও অধিক ভক্ত রয়েছে। মোহাম্মদ তফিস আরবিতে বললেন, আমি 5 বছর কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি, তবে এই পেশায় 1 বছরে আমি অনেক বেশি শিখতে পেরেছি। গাজার তরুণ উদ্যোক্তারা বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেন এবং বিশ্বের বিভিন্ন সংস্থার সহায়তা লাভ করেন, তবে ভ্রমণ বা আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা করার সুযোগ তারা পান না। নোয়ার আবু আওয়াদ ত্যাশবেক নামের ব্যবসা ও প্রযুক্তি প্রতিষ্ঠানের পরামর্শদাতা ও প্রতিষ্ঠাতা। তিনি জানালেন, গাজা কি বা কোথায় বিশ্বের অনেকেই তা জানে না। আমার ধারণা, আমাদের সবচেয়ে বড় সমস্যা যে সঠিকভাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা আমাদের পরিচিতি তুলে ধরতে পারিনি। অন্য এক উদ্যোক্তা মোক্যাপ ডিজাইনের রিহাম গানিমা বলেন, আমরা আমাদের নকশার কাজ সবাই ভাগাভাগি করে নেই। রিহাম গানিমা আরবিতে বললেন, গাজায় যে দুর্ভোগ আর অপার সমস্যা তা আমাদের সকলকে প্রভাবিত করে সন্দেহ নেই, তবে আশা আর মনোবল সমুন্নত রেখে লক্ষ্যে পৌঁছাতে আমরা একত্রে কাজ করে যাই।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
বার্লিনের ক্রিসমাস মার্কেট, যেখানে একজন উগ্রবাদী জিহাদি ট্রাকের তলায় পিষে 12 জনকে হত্যা করেছে, সেই বাজারটি কড়া প্রহরার মধ্যে আজ খোলা হয়েছে। সেখানকার সংগঠকরা উৎসবের সঙ্গীত বা উজ্জ্বল আলোকসজ্জা ছাড়াই এই বিপণিটি খোলার সিদ্ধান্ত নেন। উজ্জ্বল আলোর বদলে সেখানে মোমবাতি জ্বালানো হয়েছে এবং নিহতদের শ্রদ্ধা জানাতে সেখানে পুষ্পস্তবক রাখা হয়েছে। কর্তৃপক্ষ গোটা ইউরোপ জুড়ে 24 বছর বয়সী তিউনিশিয়ার এক তরুণকে হন্যে হয়ে খুঁজছে। জার্মান কর্মকর্তারা বলছেন, তাকে কয়েক মাস আগেই জার্মানি থেকে বের করে দেওয়া উচিত ছিল। ওই আক্রমণের শীর্ষ সন্দেহভাজন ব্যক্তি আনিস আমরির আশ্রয় পাওয়ার আবেদন আগেই নাকচ করে দেওয়া হয়েছিল এবং সে সম্ভাব্য আক্রমণের জন্য অস্ত্র কিনতে পারে এই সন্দেহে তাকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছিল, কিন্তু সেপ্টেম্বর মাসে ওই তদন্ত বাদ দেওয়া হয়। আফগান কর্তৃপক্ষ বলছে যে রাজধানী কাবুলে একজন বিধায়কের বাড়ি লক্ষ্য করে রাতের বেলায় তালিবানের আক্রমণে অন্তত 8 জন নিহত এবং অনেকেই আহত হয়েছে। পুলিশ সংবাদদাতাদের জানায়, 13 ঘণ্টাব্যাপী অবরোধ আজ সকালে শেষ হয় যখন আফগান বিশেষ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারীদের সকলেই নিহত হয়। দক্ষিণের হেলমান্দ প্রদেশের সাংসদ মালিম মেরওয়ালি পালানোর জন্য ছাদ থেকে ঝাঁপ দিলে তিনি আহত হন। ওই অবরোধের সময় বাসিন্দারা দুটি বিস্ফোরণেরও প্রচণ্ড শব্দ শুনতে পায়। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, অন্তত একজন আক্রমণকারী তার শরীরের সঙ্গে লাগানো বোমা বিস্ফোরণ ঘটায়। তালিবানের একজন মুখপাত্র এর দায় স্বীকার করে বলেন, দুজন সশস্ত্র আত্মঘাতী বোমাবাজ বুধবার সন্ধ্যায় জোর করে ওই ভবনে প্রবেশ করেছিল। কলকাতার উপকণ্ঠে সম্প্রতি এক সাম্প্রদায়িক সংঘর্ষের প্রতিবাদে বিজেপি বুধবার গণতন্ত্র বাঁচাও দিবস পালন করে। সে সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
কলকাতার উপকণ্ঠে হাওড়া জেলার ধুলাগড় অঞ্চলে কয়েকদিন আগে এক সাম্প্রদায়িক সংঘর্ষে পুড়ে যায় বেশ কিছু দোকানপাট এবং বসত বাড়িও। প্রতিবাদে বুধবার গণতন্ত্র বাঁচাও দিবস পালন করল বিজেপি। ক্ষতিগ্রস্তদের রাজ্য সরকারের তরফে মাথাপিছু 35,000 টাকা দেওয়া হলে প্রতিবাদ করেন ক্ষতিগ্রস্তদের অনেকেই। বিজেপি নেতারা বলছেন, ক্ষতি যা হয়েছে ক্ষতিপূরণের অঙ্ক অন্তত 10 লক্ষ টাকা হওয়া উচিত ছিল। ধুলাগড়ের ঘটনায় জড়িত সন্দেহে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের 49 জন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরিস্থিতি আপাতত শান্ত, তবে ঘটনা এতটা হিংসাত্মক হয়ে ওঠার পরিপ্রেক্ষিতেই এদিন বদলি করে দেয়া হলো হাওড়ার গ্রামীণ এলাকার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্রকে। বিজেপি নেতৃত্বের অভিযোগ হচ্ছে, তৃণমূল সরকারের সংখ্যালঘু তোষণ নীতির ফলেই এমনটা ঘটেছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
মস্কোতে পররাষ্ট্র মন্ত্রকে আজ এক অনুষ্ঠানে তুরস্কে নিহত রাষ্ট্রদূতের জন্য শোক প্রকাশ করা হয়। দায়িত্বে নিয়োজিত ছিল না এমন একজন পুলিশ আঙ্কারায় রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লফকে গুলি করে হত্যা করে। কার্লফের মরদেহ পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সামরিক বাহিনী তাকে গার্ড অফ অনার প্রদান করে। সেখানে তার স্বজনরা ছাড়াও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রধানমন্ত্রী দমিত্রি মেদভেদভ এবং পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। তুর্কি প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান বলেছেন যে এই হত্যাকাণ্ড নিঃসন্দেহী মুসলিম ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের চক্রের এক সদস্যের কাজ। আন্তর্জাতিক রেডক্রস কমিটি বা আইসিআরসি বলছে, তারা অনুমান করছে আলেপ্পো থেকে বেরিয়ে আসার জন্য যে হাজার হাজার লোক এখনও অপেক্ষমান এবং ইদলিব প্রদেশে যে দুটি গ্রাম ফোয়া ও কেফারায় বিদ্রোহীরা অবরোধ করে রেখেছে, সেখানকার লোকজনদেরও আজ দিনে এবং রাতেও তারা নিরাপদ স্থানে সরিয়ে নেবে। তবে হুঁশিয়ার করে দেয় যে খারাপ আবহাওয়ার দরুন এই কাজ ব্যাহত হতে পারে। আইসিআরসি নিরাপদ স্থানে সরিয়ে নেবার এই কাজে সহায়তা করছে এবং আজ বলেছে যে এ পর্যন্ত প্রায় 34,000 মানুষ আলেপ্পোর পূর্বাঞ্চল ত্যাগ করেছে। এই সংখ্যার মধ্যে 4,000 বিদ্রোহী যোদ্ধাও রয়েছে, যারা কিনা রাতেই সে স্থান ত্যাগ করেছে। গত 4 বছর ধরে বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরানোর জন্য ওই শহরটি দখল করে রেখেছিল। মিয়ানমারে অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে গত 3 দশকেরও বেশি সময় আগে থেকে বাংলাদেশে পালিয়ে আসা হাজার হাজার রোহিঙ্গা কুতাপালাং শরণার্থী শিবিরে নানান অসুবিধার মধ্যে বসবাস করছে। ত্রাণ শিবির পর্যন্ত যাবার পথে নিরাপত্তা তল্লাশি চৌকিগুলি ওই ভ্রমণকে কঠিন করে তুলেছে এবং নতুন মানুষের ঢল নামায় খাদ্য সরবরাহ টান পড়েছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হোসেন, প্রকৌশলী ছিলেন লিনাস রিমকোস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.